বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 6 অক্টোবর, 21 আশ্বিন এবং ফার্সি 14 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের সান্ধ্য অধিবেশন প্রতিদিন সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজ এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে চলে যেতে বিদেশি কোম্পানিগুলোর প্রতি ইয়েমেনের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির আলোচনা সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু আসর, আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে দ্বৈত ও হঠকারী আচরণ করলে ইইউ জবাব পাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি। মার্কিন চাপ উপেক্ষা করে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত, হোয়াইট হাউস বলছে রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ওপেক। বিএনপি শক্তি থাকলে বিদেশিদের দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে বেড়াত না, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য। এবং ভারতের জলপাইগুড়িতে দুর্গামূর্তি ডুবাতে গিয়ে 8 জনের মৃত্যু, নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক প্রকাশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান ইউরোপীয় দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যদি ইরানের সঙ্গে দ্বৈত, হঠকারী ও অবিবেচনাপ্রসূত আচরণ করে তাহলে তেহরান তার জবাব দেবে। তিনি গতকাল ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি দিমাওর সঙ্গে এক টেলিফোন আলাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। টেলিফোন আলাপে দ্বিপক্ষীয় সম্পর্ক, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা এবং ইরানের সাম্প্রতিক নৈরাজ্যের প্রতি পশ্চিমা দেশগুলোর প্রকাশ্য সমর্থন ও হস্তক্ষেপমূলক আচরণ নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। ইরানের সাম্প্রতিক সহিংস আন্দোলনে উস্কানি দিচ্ছে পশ্চিমা সরকার ও গণমাধ্যমগুলো। এর প্রতিবাদ জানানোর জন্য সম্প্রতি ব্রিটেন, ফ্রান্স, সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। আবদুল্লাহিয়ান সরাসরি বলেন, কোনো কোনো ইউরোপীয় নেতার আচরণে আমরা ক্ষুব্ধ। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যদি ইরানের সঙ্গে দ্বৈত, হঠকারী ও অবিবেচনাপ্রসূত আচরণ করে তাহলে তারা যেন তেহরানের পক্ষ থেকেও একই ধরনের আচরণের অপেক্ষায় থাকে। হাঙ্গেরি সফররত ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি বলেছেন নিষেধাজ্ঞা হচ্ছে একটি দুধারী তলোয়ার, কাজেই
এটা নিষেধাজ্ঞা আরোপ করে দেশেরও সমান ক্ষতি করে। তিনি বুধবার বুদাপেস্টে হাঙ্গেরির শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের কারণে মস্কোর উপর ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে আলী বাকেরি এ মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে এখন ইউরোপীয় দেশগুলোই জ্বালানি সংকটে পড়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, বহুদিন যাবৎ আন্তর্জাতিক অঙ্গনে এই ধারণা বিদ্যমান ছিল যে নিষেধাজ্ঞার কারণে ইরানের মতো দেশগুলোরই শুধু ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এখন ইউরোপীয় দেশগুলো উপলব্ধি করতে পেরেছে যে নিষেধাজ্ঞা আরোপ করে দেশগুলোকেও নিষেধাজ্ঞা আরোপের জন্য মাশুল গুনতে হয়। সাক্ষাতে হাঙ্গেরির ব্যবসায়ীরা ইরানের বাজারে পুঁজি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। ইরানের পুলিশ বাহিনীর কমান্ডার ইন চিফ বলেছেন, যে বা যারাই জনগণের অধিকার ও নিরাপত্তা লঙ্ঘন করবে, নিরাপত্তা রক্ষীরা জনগণের পাশে থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করবে। মাহসা আমিনের মৃত্যুকে অজুহাত করে সম্প্রতি বিপ্লব বিরোধী কিছু মিডিয়ার উস্কানিতে ইরানের বিভিন্ন শহরের রাস্তাঘাটে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ধ্বংস করে নৈরাজ্য সৃষ্টিকারীরা। ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন আস্তারি বলেছেন, জনগণের সচেতন ভূমিকা এবং সর্বোচ্চ নেতার নির্দেশনায় নিরাপত্তা বাহিনীর শক্তিশালী উপস্থিতিতে সাম্প্রতিক নৈরাজ্য ব্যর্থ হয়েছে। শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরায়েলি মিডিয়াগুলো ঘোষণা করেছে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। ইরান নৈরাজ্য সৃষ্টিকারীদের থেকে জনগণকে পৃথক করে বিদেশিদের ওই ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছে। পুলিশ বাহিনীর কমান্ডার ইন চিফ আরও বলেন, জনগণ ওই নৈরাজ্যের ঘটনায় ভুল পথ থেকে নিজেদের সঠিক পথ বেছে নিতে সক্ষম হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আস্তারি আরও বলেন, দেশজুড়ে এখন শান্তি ও নিরাপত্তা বিরাজ করছে। যেসব শত্রু নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করেছে তারা পরাজিত হয়েছে। হোয়াইট হাউস বলেছে, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানোর লক্ষ্যে প্রতিদিন 20 লাখ ব্যারেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর হোয়াইট হাউস এই মন্তব্য করল। মার্কিন চাপ উপেক্ষা করে ওপেক প্লাস এই তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জাপিয়েরে এয়ারফোর্স ওয়ান বিমানে ভ্রমণের সময় বলেন, আজকের ঘোষণার মাধ্যমে এটি সুস্পষ্ট যে ওপেক প্লাস রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলার জন্য হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার অর্থনীতি মূলত তেল এবং গ্যাসের উপর বিরাটভাবে নির্ভরশীল। এ দুটি পণ্যের মূল্য কমাতে পারলে রাশিয়া চাপের মুখে পড়ে, কিন্তু ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তেল এবং গ্যাসের দাম মারাত্মকভাবে বেড়ে গেছে। সাম্প্রতিককালে তেলের দাম কিছুটা কমলেও ওপেক প্লাস উৎপাদন কমানোর মাধ্যমে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় তা মূলত রাশিয়ার অর্থনৈতিক অবস্থানকে সুদৃঢ় করবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইউক্রেনের সংকট সমাধানের জন্য 27 জাতির এই জোটের দরজা উন্মুক্ত রয়েছে। তিনি গতকাল এক ব্লগ পোস্টে কথা বলেছেন। বোরেল বলেন, অর্থবহ একটি পরিবেশ সৃষ্টি হলেই শুধুমাত্র কূটনীতির পথে ফেরা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। তবে এই অর্থবহ পথ বলতে তিনি কি বুঝিয়েছেন তা পরিষ্কার নয়। পাশাপাশি তিনি কূটনৈতিক সমাধানের কথা এমন সময় বলছেন যখন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউক্রেনের সেনাদের যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ইউক্রেন সরকারকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। বোরেল তার ব্লগ পোস্টে আরও লিখেছেন, আমরা ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সমর্থন দেওয়ার কৌশল জোরদার করব যাতে রাশিয়ার উপর চাপ সৃষ্টি হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিরোধী দল বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপির তো খুঁটির জোর নেই, যদি সেটা থাকত তাহলে তো তারা বিদেশিদের দ্বারে দ্বারে যেত না, ধর্ণা দিয়ে বেড়াত না। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বিরোধী দল বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপির তো খুঁটির জোর নেই, যদি সেটা থাকতো তাহলে তো তারা বিদেশিদের দ্বারে দ্বারে যেত না, ধর্ণা দিয়ে বেড়াত না। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এমন মন্তব্য করেন। তিনি বলেন, জনগণ বিএনপিকে সর্বক্ষেত্রে প্রত্যাখ্যান করেছে, তারা কোন মুখ নিয়ে জনগণের কাছে ভোট চাইতে যাবে? আগুন দিয়ে মানুষ পোড়ানো, পেট্রোল বোমা মারা, নাশকতা করে মানুষ খুন করেছে, এখন মানুষের কাছে ভোট চাইবে কোন মুখে? পারছে না বলেই বিদেশিদের পিছে পিছে ঘুরছে। আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে দলটির নেতারা বলেছেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকার কী ভাবছে? এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, নির্বাচনে অংশ নেওয়া যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত, আমরা কিছু চাপিয়ে দিতে চাই না, তবে চাইব সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অনেক হুমকি দিচ্ছে, এটাই তো তাদের কাজ, যত উন্নয়নই হোক বিরোধিতা করাটাই তাদের কাজ, তবুও তারা যদি শক্তিশালী হতো তাহলে অনেক কিছুই হতে পারত। আগামী কাউন্সিলে আওয়ামী লীগের সম্মেলনে শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের একজন কাউন্সিলরা যদি আমাকে না চায় তাহলে আমি নেতৃত্বে থাকব না, চলে যাব, আমি দলীয় পদ থেকে বিদায় নিতে প্রস্তুত, আমিও চাই আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে 18 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে সোমবার রাতে দেশে ফেরেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে বিদ্যুৎ খাতে বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থার অর্থায়ন থাকায় সরকারের পাশাপাশি দাতা সংস্থাও এ বিনিয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখে, এতে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের স্বাধীন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি দুর্নীতির অভিযোগ করে, সরকারের অন্ধ সমালোচনা করে, অথচ বিদ্যুৎ খাতে বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থার অর্থায়ন থাকায় সরকারের পাশাপাশি দাতা সংস্থাও এ বিনিয়োগে নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখে, এতে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ নেই। তিনি আজ সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে আরও বলেন, 2003 সালে বিএনপির শাসনামলে ন্যাশনাল গ্রিডে বিপর্যয় ঘটলে তা পুনরুদ্ধারে কয়দিন সময় লেগেছিল, ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন বিএনপির আমলে বিদ্যুৎ ছিল না, সেই ইতিহাস কি বিএনপির মনে আছে? ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মাল নদীতে আচমকা হড়পা বানে বিপর্যয় সৃষ্টি হয়, 8 জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় আচমকা হড়পা বানে বিপর্যয় সৃষ্টি হওয়ায় 8 জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষী দত্ত বলেন, রাত 8:30 নাগাদ হড়পা বান নেমেছিল, তার জেরে কয়েকজন ভেসে যান। প্রশাসন সূত্রে খবর, গতকালের পর আজ বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা প্রশাসনিক কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, আগে নদীর পাশ থেকে ভাসান দেওয়া হতো, কিন্তু এবার মাঝখানে করা হয়েছে, সন্ধ্যা 5টার মধ্যে বিসর্জন শেষ হওয়া উচিত ছিল। এ প্রসঙ্গে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাল্টা জবাবে বলেন, বলছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তিনি আরো বলেন, এটা নিয়ে যারা রাজনীতি করছেন তাদের মানবিকতা কতটা আছে সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। অন্যদিকে রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেছেন, এই বাংলায় মানুষের জীবনের তো কোনো মূল্য নেই, হড়পা বানে মরে, তড়িতাহত হয়ে মৃত্যু হয়, চলতে চলতে মরে, ড্রেনে পড়ে মরে, ডেঙ্গিতে মরে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে ইরান প্রসঙ্গে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি পশ্চিমা সরকারগুলোর সমালোচনা করে বলেছেন, বিভিন্ন দেশের উপর পাশ্চাত্য চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে মানবাধিকারকে ব্যবহার করে আসছে। ইরানের সাম্প্রতিক সহিংস ঘটনার প্রতি পশ্চিমা সরকারগুলোর সমর্থনের প্রেক্ষাপটে একথা বললেন ইরানি মুখপাত্র। নাসির কানানি বলেন, যখন পশ্চিমা সরকারগুলো বিভিন্ন দেশের উপরে রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তখন পশ্চিমা বলদর্পী ব্যবস্থার আজ্ঞাবহ গণমাধ্যমগুলো একই সুরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে দাঁড়ায়। নাসির কানানি আরও বলেন, 1.5 লাখ শিশুকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলার মর্মান্তিক ঘটনা বিশ্ব ভুলে যায়নি। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরব ও আরব আমিরাতে পুঁজি বিনিয়োগকারী পশ্চিমা কোম্পানিগুলোকে এই দুই আরব দেশ থেকে তাদের পুঁজি সরিয়ে নিয়ে সেখান থেকে চলে যেতে বলেছে। এই সম্পর্কে আজকে দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সহকর্মী আশরাফুর রহমানের কণ্ঠে।
ইয়েমেনে বেশ কয়েক মাস ধরে যুদ্ধ বিরতি চলার পর আবারও সেখানে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগ্রাসী সৌদি জোট যুদ্ধ বিরতির বিষয়ে ইয়েমেনের আনসারুল্লাহ নেতৃত্বাধীন জাতীয় মুক্তি মোর্চার সরকারের শর্তগুলো মেনে নিতে অস্বীকার করায় যুদ্ধবিরতি নবায়ন করা সম্ভব হয়নি। এর আগে জাতিসংঘের মধ্যস্থতায় শুরু হওয়া দুই মাসের যুদ্ধবিরতির পর দুইবার নবায়ন করে সৌদি জোট। এ অবস্থায় ইয়েমেন সরকার সৌদি আরব ও আমিরাতে পুঁজি বিনিয়োগের বিরুদ্ধে বিদেশি কোম্পানিগুলোকে হুঁশিয়ারি দিয়েছে। ইয়েমেনে 8 বছর আগে আগ্রাসন শুরু করেছিল পশ্চিমা মদতপুষ্ট সৌদি জোট। সৌদি জোটের নির্বিচার বোমা হামলা ও সর্বাত্মক অবরোধের কারণে ইয়েমেনে বিশ্বের বৃহত্তম মানবীয় সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় ইয়েমেনে যুদ্ধ থামাতে ব্যর্থ হওয়ায় একদিকে জাতিসংঘের বিরুদ্ধে প্রতিবাদ জোরদার হচ্ছিল, অন্যদিকে সৌদি আমিরাতি জোটও ইয়েমেনের বিপুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ায় গত এপ্রিল মাসে দুই মাসের যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। অবশ্য সৌদি জোট অনেক আগে থেকেই প্রায়ই যুদ্ধবিরতির নানা শর্ত লঙ্ঘন করছিল, বিশেষ করে ইয়েমেনের তেলের আয় থেকে দেশটির সরকারকে বঞ্চিত করার জন্য সৌদি আমিরাতি পদক্ষেপ যুদ্ধবিরতি ভেঙে পড়ার অন্যতম প্রধান কারণ। এই বঞ্চনার কারণে ইয়েমেন সরকার তার কর্মচারীদের বেতন পরিশোধে সংকটের মুখোমুখি হয়েছে। এ অবস্থায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরব এবং আমিরাতে পুঁজি বিনিয়োগের বিরুদ্ধে পশ্চিমা কোম্পানিগুলোর প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছে এবং এইসব কোম্পানিকে এই দুই আরব দেশ ত্যাগ করতে বলেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দেশটির জনগণের ন্যায্য অধিকার আদায় করতে আবারও যুদ্ধে চাপিয়ে পড়বে বলে সৌদি আমিরাতি জোটকে সতর্ক করে দিয়েছে। ইয়েমেনি জাতি যদি তেলের খনির আয় থেকে বঞ্চিত হয় তাহলে একইভাবে সৌদি আমিরাতি জোটকেও তাদের খনিজ সম্পদের আয় থেকে বঞ্চিত করা হবে বলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি দিয়েছে।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে সরকার বিরোধী যুগপথ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশে সরকার বিরোধী যুগপথ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে 20 দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছে বিএনপি। দুদলের সাথে সংলাপে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনের ধরন, নির্বাচন পরবর্তী জাতীয় সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান,
প্রধান যে দাবি সে দাবিটি হচ্ছে যে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং সংসদ বিলুপ্ত করতে হবে। সংসদ বিলুপ্ত করে একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তার অধীনে একটি নির্বাচন কমিশন নতুন করে গঠন করে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যার মাধ্যমে দেশের নতুন পার্লামেন্ট, নতুন সরকার গঠন হবে। আমরা একটা ব্যাপারে সবাই নিশ্চিত যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে নির্বাচন, হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।
সংলাপে অংশ নিয়ে এনপিপির চেয়ারম্যান বলেন,
আমরা যুগপথ আন্দোলন করব এবং থাকব যতদিন পর্যন্ত এই অবৈধ সরকার পতন না হয়, ন্যাশনাল পিপলস পার্টি মাঠে থাকবে।
এ সময় লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বাংলাদেশ লেবার পার্টি বিএনপির নেতৃত্বে 2006 সাল থেকে আন্দোলন সংগ্রামে আছে। আজ জাতির এই দুঃসময়ে আমরা বেশ কয়েকটি পয়েন্টে একমত হয়েছি। আমরা সবার আগে খালেদা জিয়ার মুক্তি চাই। ইরান আরও বলেন, আর একটা বিষয়ে আমরা একমত হয়েছি, আমরা দেখেছি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। আমরা 2014-2018 সালে দেখেছি এই সরকার 2023 সালের শেষের দিকে যে নির্বাচন সেটাও আবার নিজেদের মতো করে নেওয়ার চেষ্টা করছে। সেজন্য দেশে যে নির্বাচন হবে সেটা অবশ্যই একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংকালে বলেছেন, বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন ও অন্তঃসারশূন্য। বিএনপির কাজ হল বাঁকা পথে চলা, অসত্য তথ্য ও বিভ্রান্তি ছড়ানো। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রং ধনু।
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে আসর সাজিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে মহান আল্লাহর গুণবাচক 99টি নামের অন্তর্ভুক্ত একটি নাম হচ্ছে আল মুকসিতু, তথা ন্যায় বিচারকারী বা ইনসাফকারী ও সত্য সন্ধানী বা ন্যায়কামী। মহান আল্লাহ সর্বাবস্থায় ন্যায় বিচারক এবং তিনি ন্যায় বিচারক ও ন্যায় বিচারকামীদের ভালোবাসেন। মহান আল্লাহ ন্যায় বিচার করতে তার বান্দাদের প্রতি আহ্বান জানান এবং এ বিষয়ে ব্যাপক উৎসাহ দিয়েছেন। এ প্রসঙ্গে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা ন্যায় বিচার করো, আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। অন্যদিকে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ন্যায় বিচার কামীরা কিয়ামতের দিন আল্লাহর কাছে আলোকিত আসনগুলোর অধিকারী হবেন।
বন্ধুরা, তোমরা জেনে খুশি হবে যে আল্লাহ পাকের পক্ষ থেকে পৃথিবীতে পর্যন্ত যত নবীর আগমন ঘটেছে তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা বিশেষ যেসব দায়িত্ব দিয়েছেন তার মধ্যে প্রধান দায়িত্ব হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা নির্দেশ অনুযায়ী সকল নবী দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন এবং এক্ষেত্রে সফল হয়েছেন।
আমরা সবাই ন্যায়ের পথে চলব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করব, এ আশাবাদ ব্যক্ত করে আজকের আসরের দিকে নজর দিচ্ছি। আসরের শুরুতেই থাকবে একটি ন্যায় বিচারের গল্প, এরপর থাকবে একটি গান এবং সবশেষে থাকবে একটি আবৃত্তি। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন সহকর্মী আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
ইরাকের বসরা শহরের এক গৃহস্থের 2 পুত্র ছিল। বড় ছেলের নাম ছিল হাতেম আর ছোট জনের নাম কাজেম। একবার তারা ব্যবসা থেকে বাড়তি কিছু আয় করে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিছুদিন পর ভালো একটা দিন দেখে তারা একসাথে বেরিয়ে পড়ল। 3 দিন সফরের পর 2 ভাই এক মুসাফিরখানায় আশ্রয় নিল। সেখানে রাত কাটিয়ে পরদিন সকালে আবার যাত্রা শুরু করল।
কিছু দূর যেতেই তারা নদীতে একটি পটলি ভেসে যেতে দেখে উপরে তুলল। খুলে দেখে তারা অবাক হয়ে গেল। পটলিতে 1000 সোনার মোহর ও 2টি হীরক খণ্ড পেয়ে তারা সমান ভাগে ভাগ করে নিল। এরপর আবার চলতে শুরু করল।
কিন্তু সঙ্গে এত অর্থ ও মূল্যবান হীরক নিয়ে চলা তারা নিরাপদ মনে করল না। তাই দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে ছোট ভাই এগুলোকে নিয়ে বাড়ি ফিরে যাবে আর বড় ভাই কিসরা নগরে যাবে। বড় ভাই হাতেম বলল, এগুলো নিয়ে তুমি বাড়ি গিয়ে তোমার ভাবির হাতে দেবে।
ছোট ভাই কাজেম বাড়ি গিয়ে ভাইয়ের দেওয়া স্বর্ণমুদ্রাগুলো ভাবির কাছে দিল, কিন্তু হীরকখণ্ড না দিয়ে নিজের কাছে রেখে দিল। এ সম্পর্কে হাতেমের স্ত্রী কিছুই জানতে পারল না।
এদিকে বড় ভাই হাতেম নানা দেশ ঘুরে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ও মালামাল নিয়ে 3 বছর পর দেশে ফিরে এলো। কয়েকদিন পর সে স্ত্রীকে সোনার মোহর ও হীরকখণ্ড সম্পর্কে জিজ্ঞেস করে জানতে পারল যে কাজেম হীরকখণ্ড দেয়নি। তখন হাতেম কাজেমকে জিজ্ঞেস করল, হীরকখণ্ডের খবর কি রে, তুমি কেন তোমার ভাবির হাতে দাওনি?
কাজেম কসম করে বলল, ভাই আপনার স্ত্রী মিথ্যা বলেছে, আমি ভাবির কাছে ওই দিনই হীরকখণ্ড দিয়েছি।
কাজেমের কথা বিশ্বাস করে হাতেম তার স্ত্রীকে তিরস্কার করল। হাতেমের স্ত্রী গালাগাল শুনে অপমানিত হয়ে স্বামীকে না জানিয়ে ওই শহরের কাজীর কাছে গেল এবং সব ঘটনা বর্ণনা করে সুবিচার চাইল।
সব শুনে হাতেম ও কাজেমকে ডেকে আনলেন কাজী। তাদের কাছে ঘটনার বিবরণ জানতে চেয়ে সত্য কথা বলার জন্য অনুরোধ করলেন তিনি। কাজী কাজেমকে জিজ্ঞেস করলেন, তুমি যখন হীরকখণ্ড হাতেমের স্ত্রীর কাছে হস্তান্তর করেছ তখন কোনো সাক্ষী ছিল কি? সে বলল, হ্যাঁ, দুজন সাক্ষী ছিল।
কাজী সাক্ষীদেরকে আদালতে হাজির করার হুকুম দিলেন। কাজেম গিয়ে দুজন লোককে কিছু অর্থ দিয়ে বলল, ভাই, তোমরা আমার সঙ্গে আসো, কাজীর দরবারে তোমরা সাক্ষ্য দেবে যে 3 বছর পূর্বে অমুক দিন তোমাদের উপস্থিতিতে আমি আমার বড় ভাইয়ের স্ত্রীকে 500 সোনার মোহর ও 1 খণ্ড হীরক দিয়েছিলাম।
কাজীর দরবারে হাজির হয়ে লোক দুটি কাজেমের শেখানো কথা মতো মিথ্যার সাক্ষ্য দিল। কাজী সাক্ষীর পরিপ্রেক্ষিতে রায় দিলেন যে হাতেমের স্ত্রীর কাছে হীরকখণ্ড রয়েছে। হাতেমকে হুকুম দিলেন তার স্ত্রীর কাছ থেকে তার তা উদ্ধার করতে।
এমন রায় শুনে হাতেমের স্ত্রী অসহায় বোধ করল, কিন্তু দমে না গিয়ে বাদশাহর দরবারে গিয়ে ন্যায় বিচার চাইল। বাদশাহ বললেন, তুমি কাজীর কাছে গেলে না কেন? সে বলল, হুজুর, গিয়েছিলাম কিন্তু সুবিচার পাইনি। এখন আপনার কাছেও সুবিচার না পেলে স্বামীর ঘরে থাকা আমার দায় হয়ে পড়বে।
সব শুনে হাতেম, কাজেম ও সাক্ষীদ্বয়কে দরবারে ডাকলেন বাদশাহ। তাদের কাছে সব কিছু বিস্তারিত জানলেন। কাজেম ও তার সাক্ষীরা আগের মতোই সাক্ষ্য দিল।
বাদশাহ হাতেম, কাজেম দুই সাক্ষী ও হাতেমের স্ত্রীকে জেল হাজতে ঠোকালেন। তাদের প্রত্যেককে আলাদা আলাদা সেল বা কক্ষে রাখার ব্যবস্থা করলেন, আর প্রত্যেককে কিছু মোম দিয়ে হুকুম দিলেন, হীরকখণ্ডের আকৃতি তৈরি করো, তাহলে ছেড়ে দেয়া হবে।
হাতেম ও কাজেম দুই ভাই মোম দ্বারা একই আকৃতির হীরক তৈরি করল, আর দুই সাক্ষীর হীরকের আকৃতি হল ভিন্ন ভিন্ন। এদিকে হাতেমের স্ত্রী কিছুই তৈরি করতে পারল না।
বাদশাহ সবাইকে দরবারে ডেকে মোম নির্মিত হীরকের আকৃতি উপস্থিত করার নির্দেশ দিলেন। দুই ভাই ও সাক্ষীদ্বয়ে তৈরিকৃত হীরক আকৃতি বাদশাহর সম্মুখে পেশ করা হল। দরবারে সকলেই দেখল যে দুই ভাইয়ের হীরকের আকৃতি এক, কিন্তু সাক্ষীদের হীরকের আকৃতি ভিন্ন ভিন্ন।
তখন বাদশাহ ও দরবারের সকলেই বুঝতে পারলেন যে সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিয়েছে। তারা হীরক আদৌ দেখেনি, তাই তাদের তৈরি হীরকের আকৃতিতে মিল নেই। তখন বাদশাহ বললেন, হাতেমের স্ত্রীর তৈরি হীরক আকৃতি কোথায়? হাতেমের স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমি তো হীরক কখনোই দেখিনি, আমি কিভাবে হীরক আকৃতি তৈরি করব?
একথা শুনে বাদশাহ এবং দরবারে উপস্থিত সকলেই বুঝতে পারলেন যে ছোট ভাই কাজেমি হীরকখণ্ড রেখে দিয়েছে এবং অর্থের বিনিময়ে দুজন মিথ্যা সাক্ষীও হাজির করেছে।
কাজেম হীরকখণ্ড দয় দরবারে হাজির করল এবং দুই হাতে দুই কান ধরে কসম করল যে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করুন। বাদশাহ তাকে মাফ করে দিলেন।
বাদশাহ দু ভাইকে 2 খণ্ড হীরক দিয়ে বিদায় দিলেন, আর হাতেমের স্ত্রীকে তার সততা ও সাহসের জন্য পুরস্কৃত করলেন, আর সাক্ষীদ্বয়কে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য যথাযোগ্য শাস্তি দিয়ে কয়েদখানায় পাঠিয়ে দিলেন। এরপর কাজীকে ডেকে বললেন, আপনি সব দিকে জেনে শুনে বুদ্ধি বিবেচনা করে বিচার করলেন না কেন? সত্য ঘটনা না জেনেই সেই মহিলার কাছ থেকে হীরকখণ্ড আদায় করতে বললেন, এরূপ রায় দেয়া আপনার উচিত হয়নি।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি নাতের রাসুল। প্রজাপতি শিরোনামের নাতটির কথা ও সুর আবু তাহের শাকিলের, আর গিয়েছে হুমায়রা আফরিন ইরা।
যদি আমার ডানা হতো প্রজাপতির মতো,
যদি ইচ্ছে পূরণ হতো মনে আছে যত, যদি আমার ডানা হতো প্রজাপতির মতো, যদি ইচ্ছে পূরণ হতো মনে আছে যত, তবে উড়াল দিয়ে যেতা মোরে নবীজির রোজায়, নবীর দেশে ধুলা মাখতাম আমার ছোট্ট গায়, নবীর দেশে ধুলা মাখতাম আমার ছোট্ট গায়, সালাম পাঠাই
নারায়ণগঞ্জের ছোট্ট বন্ধু ইরার চমৎকার কণ্ঠে নাচটি শুনলে আশা করি ভালো লেগেছে। বন্ধুরা, এবার তোমাদের জন্য রয়েছে একটি কবিতা, আবৃত্তি করেছে ঢাকার সারেগামা একাডেমির সদস্য সুহা।
আবৃত্তি করছি কবি জসীমউদ্দিনের কবিতা আসমানি। আসমানি রে তেষ্টে যদি তোমরা সবে যাও, রহিমদের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নয় পাখির বাসা ফ্যান্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে খরনার বর করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে, পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হার, সাক্ষী দেশে অনাহারে কদিন গেছে তার, মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিবিয়ে দেশে দারুণ অভাবাসী, পরনী তার সতেক তালি সতেক ছেড়া বাস সোনালি তার গা বরণে করছে উপহাস ভোমর গেল চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রুরাশি রাশি বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে সে সুর কানের সুরে বেঁধে আসমানে দেয় বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের ঝানা শাওলা পানা কিলবিল করে ম্যালেরিয়ার মশক সে তাই পিসগুলি ছেয়ে চলে সে জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলে নিতুই যে জ্বর তার বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নেই আর আসমানি আর থুসমানি যে রয়ে দুইটি দেশে কত জাদু কারেরে বে অধিক ভালোবেসে।
সুহার চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে তো বন্ধুরা, তোমরা যারা এ অনুষ্ঠানে অংশ নিতে চাও তারা তোমাদের ফোন নাম্বার জানাও, আমরাই ফোন করে তোমাদের সাক্ষাৎকার নেব। কেমন?
তো তোমরা ভালো সুস্থ থেকো, আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে।
রেডিও তেহরান থেকে এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 6 অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন, বললেন ওবায়দুল কাদের প্রথম আলো। প্রকৃত বিপ্লবী পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, সিরাজুল ইসলাম চৌধুরী, কালের কণ্ঠ। মানবজমিন লিখেছে, হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, মানবাধিকার লঙ্ঘনকারীদের পুরস্কৃত করছে বাংলাদেশের সরকার। ইডেনের অপরাধী চক্রকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, আসম ও রবের দাবি যুগান্তর। আমি চাই নতুন নেতৃত্বে আসুক, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। ওরা সেটাই করে যেটা মোদি বলেন, খয়রাতি ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ কংগ্রেস ও তৃণমূলের সংবাদ প্রতিদিন। ভারতীয় কফ সিরাপ খেয়ে গাম্বিয়ায় 66 শিশুর মৃত্যু আজকাল। মাল নদীতে হড়পা বানে প্রাণহানি, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিদ্যুৎ খাতে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ নেই, বলেছেন ওবায়দুল কাদের। দৈনিক মানবজমিন এটা শিরোনাম করেছে। ওবায়দুল কাদেরের এ বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটি আমি মনে করি খানিকটা হাস্যরসের সৃষ্টি করবে। হাস্যরস সৃষ্টি হবে এই কারণে যে বাংলাদেশের এমন কোনো খাত আছে যেখানে দুর্নীতি করার সুযোগ নেই, এই রকম কোনো কথা আমাদের কারো জানা নেই। দুর্নীতি যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো মুহূর্তেই হতে পারে, কারণ দুর্নীতিবাজ লোকজন যারা তারা এই ফন্দি ফিকির জানে, তারা ক্ষোভ বোঝে এবং সুযোগ নিতে জানে। বাস্তবতা হচ্ছে যে বিদ্যুৎ খাতে ব্যাপকভাবে বাংলাদেশে দুর্নীতি হয়েছে, এ নিয়ে নানা ধরনের রিপোর্ট প্রতিবেদন রয়েছে, এ নিয়ে টিআইবির রিপোর্টও রয়েছে। এবং টিআইবি এমন একটি সংস্থা যারা বাংলাদেশ সরকারের পক্ষেও কাজ করে না, বিপক্ষেও কাজ করে না, তারা একটি নিরপেক্ষ স্বাধীন সংস্থা। তারা বিভিন্ন দেশের দুর্নীতির চিত্র তুলে ধরে, বাংলাদেশ সরকারকে অহেতুক বা বাংলাদেশের বিদ্যুৎ খাতকে অহেতুক দুর্নীতিগ্রস্ত বলার প্রয়োজন তাদের আছে কিনা সেটি একটি প্রশ্ন। বিদ্যুৎ খাতে দুর্নীতি করার কোনো সুযোগ নেই, এটি একটি খুব সিলি মন্তব্য, খুবই ঢালাও মন্তব্য, খুবই হালকা কথা একজন গুরু গম্ভীর ভারী ব্যক্তির পক্ষ।
ইরানে মাহসা আমিনি নামে এক তরুণীকে হত্যার অভিযোগ তুলে দেশের সহিংসতা সৃষ্টি করা হয়েছে এবং এর পেছনে পাশ্চাত্য ও ইহুদিবাদী ইসরায়েলের মদদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কতটা যৌক্তিক এই সহিংস কর্মকাণ্ড?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানে মাহসা আমিনি নামে 22 বছরের একজন তরুণী নিহত হয়েছে এবং সেই ঘটনাকে আমি মনে করি অনেকটা তিলকে তাল করা হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে এবং যেভাবে তার মৃত্যু হয়েছে সেই বিষয়টি সাধারণ মানুষের কাছে অত্যন্ত সংবেদনশীল করে তোলা হয়েছে এবং এর পেছনে যে আমেরিকা ইসরায়েলের হাত রয়েছে তা তো বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা এটি খুব পরিষ্কারভাবে জানি, মার্কিন সরকার এবং তাদের অনেক কর্মকর্তা একথা স্বীকারও করে থাকে যে বিশ্বের বিভিন্ন দেশে তারা বিভিন্ন সময় সরকার পরিবর্তনের কাজে যুক্ত থাকে, জড়িত থাকে, কখনো কখনো কোথাও কোথাও প্রকাশ্যে জোর করে সরকার পরিবর্তন করে দেয়। আমরা পানামা নোরিয়াগাকে একেবারে ডাইরেক্ট গিয়ে তাকে ধরে আনতে দেখেছি। বিশ্বের বহু দেশে জোরপূর্বক অভিযান চালিয়ে দেশ দখল করে নিতে দেখেছি, সরকারের পতন ঘটিয়ে দিতে দেখেছি। ইরান থেকে যেহেতু মার্কিন সরকার উৎখাত হয়ে গেছে বিপ্লবের মাধ্যমে, সেক্ষেত্রে ইরানের বিরুদ্ধে তারা সারা জীবন প্রতিশোধ গ্রহণের চেষ্টা করবে, এটা স্বাভাবিক। তারই অংশ হিসেবে যখনই কোনো সুযোগ সুবিধা পায়, কোনো রকমের ফাঁক ফোকর পায়, তাই দিয়ে ঢুকে পড়ার চেষ্টা করে এবং ইরানের ভেতরে বিশৃঙ্খলার চেষ্টা করে এবং সেই বিশৃঙ্খলার চূড়ান্ত লক্ষ্য থাকে ইরানের সরকারি পরিবর্তন, আর কিছু না। এই যে মাহসা আমিনির যে মৃত্যুর ঘটনা এবং সেখানে সো কল্ড হিজাব বিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা, এগুলো সবই আইওয়াশ, কিন্তু এর পেছনে মূলত সরকারের পরিবর্তনের চেষ্টা।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ওরা সেটাই করে যেটা মোদি বলেন, খয়রাতি ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ, কংগ্রেস তৃণমূলের সংবাদ প্রতিদিন পত্রিকার খবরে লেখা হয়েছে। ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তার অর্থ সংস্থান কোথা থেকে হবে সেটা জানাতে হবে রাজনৈতিক দলগুলোকে, হলফনামা আকারে পেশ করতে হবে প্রতিশ্রুতি পূরণের ফলে হতে চলা সম্ভাব্য ক্ষয়ক্ষতির হিসাব। নির্বাচন কমিশনের এই নয়া পরামর্শকে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে মনে করছে বিরোধী শিবির। তাদের বক্তব্য, মোদী যা বলছেন নির্বাচন কমিশন সেটাই করছে। হরপা বান নিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, ডুয়ার্সের মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় হরপা বান, প্রাণ গিয়েছে অন্তত 8 জনের, আর কেউ নিখোঁজ নেই বলেই দাবি প্রশাসনের। মৃতের তালিকা প্রকাশিত হলেও এখনও নিখোঁজ অনেকেই বলে পরিবারের পক্ষ থেকে দাবি। এখনও উদ্ধার কাজ চলছে। এ ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। কফ সিরাপ খেয়ে গাম্বিয়ায় মৃত 66 শিশু, ভারতীয় ঔষধ কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল WHO। আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, ভারতীয় কফ সিরাপ খেয়ে গাম্বিয়ায় 66 শিশুর মৃত্যু হয়েছে এবং শিশু মৃত্যুর ঘটনাটি প্রকাশ্যে আনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর জেরেই ভারতীয় ওই ওষুধ কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গাম্বিয়ায় শিশু মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে নয়ডার মেডেন ফার্মাসিউটিক্যাল নামে এক ওষুধ কোম্পানির বিরুদ্ধে। সূত্রের খবর, ওই কোম্পানি পশ্চিম আফ্রিকার নানা দেশে এই বিষাক্ত ওষুধ রপ্তানি করেছে। শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল অভিমুখে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কোরীয় উপদ্বীপে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করার পর উত্তর কোরিয়া এই তৎপরতা চালাল। গত ১৩ দিনে ইনি উত্তর কোরিয়া ৬ দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। থাইল্যান্ডের একটি চাইল্ড কেয়ার সেন্টারে বন্দুক ও ছুরি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৩ শিশু রয়েছে বলে জানা গেছে। গণভাবে গুলি চালিয়ে ও ছুরিকাঘাতে বিপুল সংখ্যক মানুষ হত্যার পর হামলাকারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে থাই গণমাধ্যম। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সরকার ঘোষণা করেছে যে যদি সৌদি আরব ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন অব্যাহত রাখে তাহলে তারা নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন। ইয়েমেন ও সৌদি আরবের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ গত রোববার শেষ হওয়ার পর যখন নতুন করে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে তখন সানার পক্ষ থেকে এই বক্তব্য এল। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবার জানিয়ে দিচ্ছি। ইরানের সঙ্গে দ্বৈত ও হঠকারী আচরণ করলে ইইউ জবাব পাবে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি হুঁশিয়ারি। মার্কিন চাপ উপেক্ষা করে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত, হোয়াইট হাউস বলছে রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ওপেক। বিএনপির শক্তি থাকলে বিদেশিদের দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়ে বেড়াত না, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য। এবং ভারতের জলপাইগুড়িতে দুর্গামূর্তি ডুবাতে গিয়ে ৮ জনের মৃত্যু, নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জির শোক প্রকাশ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার ৬৭৬৭, তেহরান ১৯৩৯৫, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার ৪০০২, ঢাকা ১০০০, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার ৪২২২, নিউ দিল্লি ১১০০৪৮, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান ১৯৮২@gmail.com। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.